الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله درود পাকের অগণিত ফজিলত ও বরকত রয়েছে আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় নবী আমাদের প্রিয় আকা রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কিয়ামতের দিন তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি আমার অধিকতর নিকটবর্তী হবে যে দুনিয়াতে আমার প্রতি অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের কার মন না চায় সবারই মন চায় প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে আর যদি হয় সেই সময়টা সবচেয়ে কঠিনতম সময় তাহলে কে না যেতে চাবে সবাই যেতে চাইব আমরা আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কিয়ামতের দিন আমার নিকটবর্তী সে থাকবে যে দুনিয়াতে অধিক পরিমাণে দরুদ শরীফ পড়বে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের উচিত আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি থেকে বেশি দরুদ শরীফ পাঠে অভ্যস্ত হওয়া সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী চ্যানেলের ধারাবাহিক এই অনুষ্ঠান আমার রবের বাণীতে আপনাদের আরেকবার সুস্বাগতম আমরা এই অনুষ্ঠানে আমাদের রব তাবারক ওয়া তাআলার সর্বশ্রেষ্ঠ কালাম কালামুল্লাহ শরীফ এর তেলাওয়াত শ্রবণ করে থাকি তার অনুবাদ শুনি প্রাসঙ্গিক কিছু আলোচনা আসুন আমরা সেগমেন্টের দিকে অগ্রসর হই মাশাআল্লাহ মাশাআল্লাহ কোরআনে পাকের তেলাওয়াত যখন কোরআনে পাকের তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগের সাথে শ্রবণ করো শ্রোতা মণ্ডলী আপনি যেখান থেকেই দেখতে পাচ্ছেন অনুরোধ জানাবো যতটুকু সম্ভব আমরা কোরআনে পাকের তেলাওয়াতকে শ্রবণ করি এবং আমিও চেষ্টা করি প্রতিদিন কিছু না কিছু আয়াতে কারিমা নিজে তেলাওয়াত করার জন্য কিছু আয়াতে কারিমা অন্তত পক্ষে মুখস্থ করে নেওয়ার জন্য কেননা রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে হৃদয়ের মাঝে কোরআন নেই সেটা অন্ধকার কুটি আমার হৃদয়টাকে আলোকিত করার জন্য অন্তত কিছু হলেও কয়েকটি আয়াত হলেও যেন আমরা শুদ্ধতার সাথে মুখস্থ করে নিই আসুন আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك وما ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا فكيف إذا أصابتهم مصيبة بما قالوا قدمت أيديهم ثم جاءوك يحلفون
মাশাআল্লাহ মারহাবা বারাকাল্লাহ। আমরা অত্যন্ত সুন্দরভাবে সুললিত কণ্ঠে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করলাম। সূরা নিসার 60 থেকে 65 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সূরায়ে নিসা যে সূরাতে মহিলাদের, আমাদের মা বোনদের বিষয়ে বিভিন্ন মাসআলা বর্ণিত রয়েছে, এ সূরার 60 থেকে 65 নম্বর আয়াত আমরা আজকে তেলাওয়াত শ্রবণ করছি। আসুন আমরা তার অনুবাদ শ্রবণ করে নেই। আপনি কি তাদেরকে দেখেননি যাদের দাবি হচ্ছে যে তারা ঈমান এনেছে সেটারই উপর যা আপনার উপর অবতীর্ণ হয়েছে এবং সেটার উপর যা আপনার পূর্বে অবতীর্ণ হয়েছে? অতঃপর শয়তানকে তাদের সালিশ বানাতে চায় এবং তাদের প্রতি নির্দেশ তো এ ছিল যে তাকে মোটেই মান্য না করে, আর ইবলিস তাদেরকে দূরে পদ ভ্রষ্ট করতে চায়। এবং যখন তাদেরকে বলা হয় আল্লাহর অবতীর্ণ কিতাব এবং রসুলের প্রতি এসো, তখন তোমরা দেখবে যে মুনাফিকরা তোমাদের থেকে মুখ ফিরিয়ে যাচ্ছে, মুখ ফিরিয়ে নিয়ে যাচ্ছে। কেমন হবে যখন তাদের উপর কোনো মুসিবত এসে পড়বে? সেটারই পরিণামস্বরূপ যা তাদের হস্তসমূহ আগে প্রেরণ করেছে। অতঃপর হে মাহবুব, আপনার নিকট হাজির হয়ে আল্লাহর শপথ করে বলে, আমাদের উদ্দেশ্য তো কল্যাণ এবং সম্প্রীতিই ছিল। তাদের অন্তরসমূহের কথা তো আল্লাহ জানেন, সুতরাং আপনি তাদের উপেক্ষা করুন এবং তাদেরকে বুঝিয়ে দিন, আর তাদের মামলায় তাদেরকে মর্ম স্পর্শী কথা বলুন। এবং আমি কোনো রসুল প্রেরণ করিনি এজন্য যে আল্লাহর নির্দেশে তার আনুগত্য করা হবে, অর্থাৎ আল্লাহর নির্দেশের আনুগত্য করার জন্য আমি রসুলকে পাঠিয়েছি। এবং যদি কখনো তারা নিজেদের আত্মার প্রতি জুলুম করে, তখন হে মাহবুব, তারা আপনার দরবারে হাজির হয় এবং অতঃপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে, আর রসুল তাদের পক্ষে সুপারিশ করে, তবে অবশ্যই আল্লাহকে অত্যন্ত তওবা কবুলকারী দয়ালু পাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুতরাং হে মাহবুব, আপনার প্রতিপালকের শপথ, তারা মুসলমান হবে না যতক্ষণ না পরস্পরের ঝগড়ার ক্ষেত্রে আপনাকে বিচারক মানবে না। অতঃপর যা কিছু আপনি নির্দেশ করবেন তাদের অন্তরসমূহে সে সম্পর্কে কোনো দ্বিধা পাবে না এবং সর্বান্তকরণে তা মেনে নেবে। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা সূরা নিসার 60 থেকে 65 নাম্বার আয়াতে কারিমার অনুবাদ শুনছিলাম। 60 নাম্বার আয়াতে যেখানে আল্লাহ তাআলা বলেছেন, আপনি কি তাদেরকে দেখেননি যাদের দাবি হচ্ছে যে তারা ঈমান এনেছে সেটার উপর যে আপনার প্রতি অবতীর্ণ হয়েছে এবং আপনার পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ হয়েছে, অথবা শয়তানকে তাদের সালিশ বানায়? এই আয়াতে কারিমার অবতীর্ণের প্রেক্ষাপট যা আমার আকা আলা হযরত ইমামে আহলে সুন্নাত আশরা ইমাম আহমদ রেদা রহমতুল্লাহ তাআলা আলাই তার বিশ্ববিখ্যাত কোরআনের অনুবাদ কানজুল ইমান তাফসির খাজা নুরুল ইরফানের মধ্যে লিপিবদ্ধ করেছেন যে বিশার নামক একজন মুনাফিকের সাথে এক ইহুদির বিবাদ ছিল। মুনাফিককে আমাদের বুঝতে হবে বিষয়টা, ইহুদি সে তো অন্য ধর্মের অনুসারী স্পষ্ট, কিন্তু মুনাফিক হচ্ছে যে নিজেকে প্রকাশ্যভাবে মুসলমান দাবি করে কিন্তু হৃদয় থেকে সে মুসলিম নয়, অমুসলিম, কিন্তু মুসলমানকে ধোকা দেওয়ার জন্য, সাহাবাই কেরামদেরকে ধোকা দেওয়ার জন্য মুসলমান সাজার চেষ্টা করে ওই মুনাফিক। যখন ওই মুনাফিকের সাথে আর ইহুদির সাথে বিবাদ হলো, ইহুদি বলল চলো আমরা সৈয়দে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে মীমাংসা করিয়ে নিই। মুনাফিক মনে মনে ভাবল হুজুর তো কোনরূপ পক্ষপাতিত্ব ছাড়াই নিরেট ন্যায় ফয়সালা করবে, ফলে তার অসৎ উদ্দেশ্য হাসিল হবে না ওই মুনাফিকের। এজন্য সে ইমানের দাবিদার হওয়া সত্ত্বেও একথা বলল, সে তো ইমানদার দাবি করেছে প্রকাশ্যভাবে, আমি বললাম পূর্বেই, কিন্তু সে মুনাফিক ছিল, সে ইমানদার দাবি করা সত্ত্বেও নিজেকে প্রকাশ্য ইমানদার বলছে কিন্তু বিচারের ক্ষেত্রে সে কি করলো, বলতেছে যে না আমরা কাআব ইবনে আশরাফ ইহুদিকে সালিস মানব। কোরআন মাজিদে তাগুত দ্বারা এই কাআব ইবনে আশরাফের নিকট বিচার প্রার্থী হওয়া কি বোঝানো হয়েছে, কিন্তু ওই ইহুদি যার সাথে ঝগড়া হয়েছিল সে জানতো যে কাব সে ঘুষখোর। আমাদের সমাজেও আছে না কিছু মুসলমান দাবি করে কিন্তু ঘুষের বিনিময়ে উল্টে যায়, সে ঘুষখোর ছিল ওই জামানায়, ঘুষখোর ছিল আমাদের জামানায়ও এই ঘুষখোর। একজন ইহুদি হয়েও সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্যবাদী তা গ্রহণ করে তার কাছে যেতে চাচ্ছেন, কিন্তু যে মুনাফিক, মনে রাখবেন ইহুদি খ্রিস্টান অগ্নি পূজারী সহ সকল বিধর্মীর চাইতেও নিকৃষ্ট হচ্ছে মুনাফিক, আর মুনাফিক হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট। সে ইহুদি বলল যে কাত তো সেই ঘুষখোর, এই জন্য সে নিজের ধর্ম বলি অর্থাৎ ইহুদি হওয়া সত্ত্বেও তাকে সালিশি মেনে নেয়নি। অগত্য সেই মুনাফিকের ফয়সালার জন্য সৈয়দে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসতে হলো। হুজুর যে ফয়সালা দিলেন তা সঠিক ছিল সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যেই হোক তার চেহারা দেখে, তার ধর্ম দেখে, তার বর্ণ দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আর ফয়সালা করেন না। ন্যায় নীতি তো এটাই যে সত্য যেটা হবে সেটাই ফয়সালা হবে, সেটা ইহুদির বিরুদ্ধে যাক কিংবা মুসলমানের বিরুদ্ধে যাক কিংবা মুনাফিকের বিরুদ্ধে যাক। এইখান থেকে আমাদের মুসলমানদের শিক্ষা, প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, যে আজকে আমরা অনেক সময় দেখা যায় নিজের ভাই হলে বোন হলে বিচারের ক্ষেত্রে কি পার্সিয়ালিটি করে থাকি না, আমার আত্মীয়, আমার জেলার লোক, আমার দলের লোক বলি না, এরকম আমার পরিচিত জন, এই অভ্যাসটা ছিল মুনাফিকদের। আর এই অভ্যাসটা যদি অর্থাৎ কিছু বিনিময় গ্রহণ করে নিজের ব্যক্তির প্রতি রায় দেয়া, এটা ঘুষখোর ইহুদির চরিত্র। আমি ওই ব্যক্তিকে বলছি, ওই ভাইকে বলছি যাকে আল্লাহ তাআলা ওই মসনদের আসন দিয়েছেন, ওই চেয়ারে বসিয়েছেন, ওই সম্মানের জায়গাতে আপনাকে পৌঁছে দিয়েছেন যে আপনি সমাজের বিচার করছেন। হ্যাঁ, আমি আপনাকেই বলছি যে সমাজের বিচার করছেন, আল্লাহ তাআলা আপনাকে ইজ্জতের তাজ দিয়েছে, আপনি একটি সমাজের নেতা, প্রধান, মাতবর, আপনি একটি জেলার মাতবর, ইউনিয়নের মাতবর, থানার মাতবর, আল্লাহ তাআলা আপনাকে সেই অথরিটি দিয়েছে, ওই ক্ষমতা দিয়েছে। কিন্তু সেই জায়গাতে গিয়ে যদি আপনি বিনিময় গ্রহণ করে ফয়সালা করেন, তাহলে আপনি তো ওই ইহুদি ঘুষখোরের মতো, আপনার চরিত্র ইহুদি ঘুষখোরের মতো। রসুল আকরাম নূরে মুজাস্সাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি দাবি করে কখনো কেউ এই কাজ করতে পারে না। দেখুন, সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফয়সালা করে দিল, ইহুদির পক্ষে চলে গেল ফয়সালা, আল্লাহু আকবার, সেই জায়গা থেকে বের হয়ে রায় শোনার পর ওই মুনাফিক ইহুদির পিছনে লাগলো এবং তাকে বাধ্য করলো যে আবার এটাকে রিপিট শোনানোর জন্য যে আমরা আরেকজন বিচারকের দেখাতে চাই। চলো আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে যাই। আল্লাহ আকবার! প্রিয় ইসলামী ভাইয়েরা, তখন ওই মুনাফিকের পীড়াপীড়িত ইহুদি সহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গেলেন এবং ওই ইহুদি বলতে লাগলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আমার ও তার মামলার ব্যাপারে আমরা রসুল আকরাম নূরে মুজাস্সাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গিয়েছিলাম, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মীমাংসা করে দিয়েছে, ফয়সালা করে দিয়েছে, কিন্তু এই লোকটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালা মানতে নারাজ, আপনার নিকট পুনরায় ফয়সালা চায়, সমাধান চায়। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি এক্ষুনি ফয়সালা করে দিচ্ছি, এর সঠিক উচিত বিচার, ন্যায় বিচার করে দিচ্ছি। এটা বলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে তশরিফ নিয়ে গেলেন এবং তরবারি এনে তাকে কতল করে ফেললেন ওই মুনাফিকটাকে। আর বললেন, যে ব্যক্তি আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালায় রাজি হয় না, আমার নিকট তার ফয়সালা এটাই। এবং যখন তাদেরকে বলা হয় আল্লাহর অবতীর্ণ কিতাব এবং রসুলের প্রতি এসো, তখন তোমরা দেখবে যে মুনাফিক তোমাদের থেকে মুখ ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। যখনই তাদেরকে বলা হয় যে আল্লাহ কোরআনের দিকে আসো, আল্লাহ নির্দেশের দিকে আসো, আজকেও কিন্তু আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে কোরআনের নির্দেশের আহ্বান করলে আমরা বেজার হয়ে যাই না, নিজেকে মুসলমান দাবি করে অথচ কোরআন মানতে চায় না, কোরআনের হুকুম মানতে চায় না, কোরআনের রুলস মানতে চায় না। আমাকে বলেন তো, যে কোরআনকে মানে না, কোরআনের আইনকে মানে না, সে মুসলমান কিভাবে হবে? বাংলাদেশের যদি কেউ সংবিধানকে অস্বীকার করে, সংবিধানের বিধি ধারাকে অস্বীকার করে, সে কি আর বাংলাদেশের নাগরিক থাকতে পারবে? এটা একটা মানব রচিত সংবিধান, এটাকে অস্বীকার করা সম্ভব, এটার মধ্যে ভুল হওয়া সম্ভব, পরিবর্তন হওয়া সম্ভব, কিন্তু কোরআন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, তেমন একটি কিতাব যাতে বিন্দুমাত্র সন্দেহ নেই আর মুত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী। এটা কোনো মানব রচিত গ্রন্থ নয়, এটা আজকে না, আজ থেকে 1450 বছর পূর্বে আরবের সর্বশ্রেষ্ঠ সাহিত্যিকরা যাকে ঘোষণা দিয়েছেন। অথচ এই কোরআনুল করিমকে তথাকথিত মুসলমান নিজেকে নাম দিয়েছে, অমুক তমুক, অথচ কোরআনকে অস্বীকার করে, মাযাল্লা নাউজ বিল্লাহ। কশ্চিনকালেও একজন মুসলমান কোরআনকে অস্বীকার করতে পারেন? এটা মুনাফিকদের রীতি, যারা প্রকাশ্যভাবে কোরআন বলে দিচ্ছে। যখন তাদেরকে বলা হয় আল্লাহর অবতীর্ণ কিতাব এবং রসুলের প্রতি আসো, তখন তোমরা দেখবে যে মুনাফিক তোমাদের থেকে মুখ ঘুরিয়ে ফিরিয়ে যাচ্ছে। এমন না তেমন, হ্যাঁ, এদিক না সেদিক, মুনাফিকের কাজ হচ্ছে এটাই। মাদানী শেল দর্শকবৃন্দ, অতঃপর আল্লাহ তাআলা বলেন কেমন হবে যখন তাদের উপর কোনো মুসিবত এসে পড়বে, যা থেকে পালিয়ে বাঁচার কোনো উপায় থাকে না। যেমন বিশ্বের মুনাফিকের উপর এসে পড়েছিল, তাকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিককে হত্যা করে ফেলেছিলেন, কতল করে ফেলেছিলেন, সেটারই পরিণাম স্বরূপ যা তাদের হস্তসমূহে আগে প্রেরণ করেছে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলার কালামে পাক সম্পর্কে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা পরবর্তী আয়াতসমূহের আরও ডিটেইল ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা শুনবো। চলুন আমরা পরবর্তী সেগমেন্টে যাই। মাদ্রাসা দর্শকবৃন্দ, উত্তর, আসুন আমরা সেই উত্তর জেনে নিই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, প্রশ্ন ছিল এটা যে পবিত্র কোরআনের কোন সুরার কোন আয়াতে বাহনে আরোহণের দোয়া উল্লেখ রয়েছে। আমরা তো বাহনে আরোহণ করি না, অনেকে পড়িও আলহামদুলিল্লাহ কোরআন থেকে দোয়া দুরুদ। আলহামদুলিল্লাহ মুসলমানগণ যে দোয়া আমরা পাঠ করে থাকি সেটা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ কোরআনের আয়াতে কারিমা এবং আহাদিসে কারিমা থেকে আমরা পাঠ করে থাকি। বাহনের যে দোয়া আমরা পাঠ করি সেটা সূরা যুখরুফ এর 13 নম্বর আয়াতে বর্ণিত রয়েছে। দ্বিতীয় নম্বর প্রশ্ন ছিল কোন সূরার কোন আয়াতে হারুত মারুতের ঘটনা বর্ণিত রয়েছে। আল্লাহ আকবার, হারুত মারুতের ঘটনা এবং অনেক ইয়াজুজ মাজুজের ঘটনা, বিভিন্ন সম্প্রদায়ের ঘটনা, বনি ইসরাইলের ঘটনা, আদ সম্প্রদায়ের ঘটনা, সামুদ সম্প্রদায়ের ঘটনা, আল্লাহ আল্লাহ আল্লাহ, বড় বড় বাদশাহদের ঘটনা আমরা কোরআনে জানতে পারব, যেটা অত্যন্ত হৃদয়গ্রাহী, আমাদেরকে আকর্ষিত করবে। আমি বলবো মাদানী চ্যানেল দর্শকবৃন্দকে, কোরআনকে পড়ুন, কোরআনকে অনুবাদকে বোঝার চেষ্টা করুন। হ্যাঁ, এবং এর মধ্যে এত এত সুন্দর ঘটনা আছে, আপনি বিমোহিত হয়ে যাবেন। আমরা তো উপন্যাস পড়ি, সেটা কল্পনা প্রসূত ম্যাটার, এমন হয়তো একজন মানুষ কল্পনা করে লিখেছে না, কিন্তু কোরআনের যে ঘটনাগুলো যা পৃথিবীতে ঘটে গিয়েছে, ওই ঘটনাগুলোই, এত আশ্চর্য আশ্চর্য ঘটনাগুলো আমরা শুনতে পেয়েছি কোরআনে, যে হাজার বছর মানুষ মৃত্যুর বরণ করেছিল তা আবার জীবিত হয়েছে, শত বছর মৃত্যুর পর আবার তাদেরকে জীবিত করা হয়েছে। হ্যাঁ, তাদের দেহ থেকে এখনো মৃত্যুর গন্ধ আসে, এমন মানুষ পৃথিবীতে আসে, মৃত্যুর আসে গন্ধ আসে। হ্যাঁ, আমরা কোরআনের পাকে সেই ঘটনাও কিন্তু জানি, সেটা জানবো কোরআন থেকে ইনশাআল্লাহ তাআলা। আমি আপনাকে অনুরোধ জানাবো, আসুন আমরা কোরআনকে পড়ি, যে কোরআনের কোন আয়াতে হারুত ও মারুতের ঘটনা উল্লেখ রয়েছে প্রশ্ন ছিল। এর উত্তর হচ্ছে সূরা বাকারার 102 নম্বর আয়াতে। এর সঠিক উত্তরদাতাদের মধ্যে একজন অন্যতম হচ্ছেন জাবির হুসাইন চাষাড়া নারায়ণগঞ্জের আমার ভাই। আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা পরবর্তী সেগমেন্টে দিয়ে যাব। আল্লাহ আল্লাহ, আমাদের এবার সেগমেন্ট আজকের প্রশ্ন। প্রশ্ন যে যেখান থেকে দেখতে পাচ্ছেন, আমি আপনাকে বলবো আপনি একটু চেষ্টা করুন। কেন করবেন চেষ্টা? এই জন্য করবেন, চেষ্টার ফলেই কিন্তু জ্ঞান অর্জন হয়। এই প্রশ্নগুলো আমাদের দেয়ার উদ্দেশ্যই হচ্ছে কোরআনকে নিয়ে কিছু পর্যালোচনা করা। আমরা কোরআনকে নিয়ে কিছু পর্যালোচনা করতে পারবো, যখন পর্যালোচনা করব কোরআনের জ্ঞান দ্বারা আমরা সমৃদ্ধ হব। মাদানশীল দর্শকবৃন্দ, পৃথিবীতে সকল ধর্মাবলী গবেষকরাই কিন্তু, আপনিও স্বীকার করেন, গ্রহণ করে নিয়েছে, কোরআন হচ্ছে এক অদ্বিতীয় গ্রন্থ, না সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, সাইন্টিফিক, আজকে বিজ্ঞানের গবেষণা বিভিন্ন বিষয়গুলো হয়তো আপনি, আমি জানি না, আপনি হয়তো বা জানেন না, অথচ আমাদের উলামায়ে কেরামগণ, আমাদের দার্শনিকগণ এ কোরআন থেকেই সমস্ত কিছু সমাধান বের করছে। আমি আপনাকে অনুরোধ জানাব, বিশেষভাবে আমরা হয়তোবা ওই গভীরতায় প্রবেশ করতে না পারি, আমি সমুদ্রের গভীরে যেতে না পারি, অন্তত পক্ষে আমাদের নদীর তলদেশে কি আছে তা তো আমি জানতে পারবো, এটা তো আমাদের জানা সম্ভব। হ্যাঁ, সারা পৃথিবীকে না জানি, অন্তপক্ষে আমার দেশটাকে তো আমি জানতে পারি, আমি সারা দেশটাকে না জানতে পারি, আমার জেলাটাকে তো অন্ততপক্ষে জানতে পারি। আমি আপনাকে বলবো, জাস্ট একটা এক্সাম্পল দিলাম আপনাকে, তো কোরআন এটাকে আমি গর্ব করি, গর্বের ধন এটা আমার, সর্বশ্রেষ্ঠ সম্পদ এটা আমার, কিন্তু দুঃখের বিষয় আমি জানি না। আপনাকে অনুরোধ জানবো, এই কোরআনকে জানার জন্য আমাদের কিছু কোরআনের অনুবাদ পড়া দরকার, তাফসির পড়া দরকার, কানজুল ইমান শরীফ। আপনি লাইব্রেরিতে না যান, যারা মেজরিটি তো আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, মোবাইল ব্যবহার করি, স্মার্টফোন এর মাঝে প্লে স্টোরে গিয়ে আপনি লিখুন কানজুল ইমান, চলে আসবে বাংলা ইংলিশ উর্দু তাফসির অনুবাদ ইনশাল্লাহ তাআলা। দাওয়াত ইসলামী বিভিন্ন ওয়েবসাইটে আলহামদুলিল্লাহ আপনি কানজুল ইমান শরীফ পাবেন, অনুরোধ জানাবো আপনার সংগ্রহ করুন। মাদ্রাসা দর্শক বিন্দু, আপনি কলম খাতা নিয়ে ইনশাল্লাহ তাবারাকা তাআলা প্রস্তুতি নিন এবং আজকের প্রশ্নটি লিখে নিন, চেষ্টা করুন খুঁজে বের করার জন্য, এবং পাঠিয়ে দিন মাদানী চ্যানেলের ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা মোবাইল নাম্বার মেসেজের মাধ্যমে। আপনাদের মধ্যে থেকে একজনের নাম আগামী সপ্তাহে ইনশাল্লাহ তাআলা তাদের নাম ঘোষণা হবে ইনশাল্লাহ। আজকের প্রশ্ন চালিয়ে দিন। সকল রোগের শিফা বলা হয় কোন সুরাকে? আপনার দরকার, আমার দরকার, সবারই দরকার শিফা, অসুস্থ তো হই আমরা, আমি হই, আমার ভাই বোন আত্মীয় স্বজন ছেলে মেয়ে পরিবার অনেকেই হয়। কোন সুরাকে শিফা বলা হয়েছে কোরআনে পাকের বলেন তো, জানা দরকার আছে কি না? অবশ্যই, অত্যন্ত ইন্টারেস্টিং প্রশ্ন, খুঁজে বের করুন এবং সেটা তেলাওয়াত করুন। সকল রোগের শিফা বলা হয় কোন সুরাকে? দ্বিতীয় নম্বর প্রশ্ন ছিল, পবিত্র কোরআনের মধ্যে সবচেয়ে বড় আয়াত কোনটি এবং কোন সুরায়? আমরা পৃথিবীর কতই না জ্ঞান রাখি না, বিভিন্ন বিষয়ে বিভিন্ন জায়গাতে, কিন্তু কোরআন সম্পর্কে আমার ধারণা কতটুকু, জ্ঞান কতটুকু, এটা আমাদের জানা একান্ত জরুরি রয়েছে প্রিয় ভাই। অতএব আমরা চেষ্টা করব সেটাকে জানার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ছিলাম সূরা নিসার 62 নম্বর আয়াতের অনুবাদ তাফসির কিছু পর্যালোচনার মাঝে, যে কেমন হবে যখন তাদের উপর কোনো মুসিবত এসে পড়বে, যা থেকে পালিয়ে বাঁচার কোনো উপায় থাকে না, যেমনটি ওই মুনাফিক বিষয়ের ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে এসে তার উপর চেপেছিল, তাকে কতল করা হয়েছিল, সেটার পরিণাম স্বরূপ যা তাদের হস্তসমূহে আগে প্রেরণ করেছে। অতঃপর হে মাহবুব, আপনার নিকট হাজির হয়ে আল্লাহর শপথ করে বলে, আমাদের উদ্দেশ্য তো কল্যাণ এবং সম্প্রীতি ছিল আল্লাহ, এবং সে উজুর আপত্তি এবং অনুসূচনার কোনো কাজে আসবে না। যেমন বিশ্বের মুনাফিক কতল হয়ে যাওয়ার পর তার উত্তরাধিকারীগণ তারা খুনের বদলা তলব করতে এসেছিল, এবং অযথা বিভিন্ন ওজোর সমূহ উপস্থাপন করতে লাগলো, পেশ করতে লাগলো, বিভিন্ন অভিযোগ তৈরি করতে লাগলো। আল্লাহ তাআলা তার খুনের কোনো বদলা প্রদান করেননি, কেননা সেটা তার আত্মহত্যার সামিল ছিল, কারণ সে আল্লাহ রসুলের রুলসকে, আইনকে অমান্য করে নিজেকে মুসলমান দাবি করে আল্লাহ রসুল এবং আল্লাহ তাআলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা তাদের অন্তরসমূহের কথা তো আল্লাহ জানেন, সুতরাং আপনি তাদের উপেক্ষা করুন, তাদেরকে বুঝিয়ে দিন, আর তাদের মামলায় তাদের মর্মস্পর্শী কথা বলুন যা তাদের অন্তরে প্রভাব বিস্তার করে। নবী আকরাম নূরে মুজাহিদের কাছে এসে মুনাফিকরা অমুসলিমরা বিভিন্ন ধরনের কথা বলতো, আল্লাহ তাআলা তো সবই জানেন, মাদানী চ্যানেল দর্শক বিন্দু, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল কিছু জানেন, আলিমুল গায়েব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি কি ভাবছি এখন, আমি শত বছর পর কি ভাববো যদি আল্লাহ আমাকে হায়াত দেন, আগামী বছর আমি কি ভাবতে পারি, কি ভাববো আল্লাহ তাআলা জানেন। অতএব কি উদ্দেশ্য কি নিয়ে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জানেন আল্লাহ। অতএব আল্লাহ তাআলার সাথে আমাদের ধোকা দেওয়া, মানে ধোকার চিন্তা যদি আমরা করি নাউজুবিল্লাহ, এটা তো আমাদের আকল ধারা কেউ করবে না, আল্লাহকে ধোকা দেওয়া কখনো সম্ভব না। অতএব আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে সুদৃঢ় অবস্থায় থাকি, এবং আল্লাহ তাআলা প্রদত্ত ক্ষমতা বলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা জানেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মাহবুবকে জানিয়ে দেন, ফালা ইয়ুযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা লির রাসূল। আল্লাহ তাআলার বৈশিষ্ট্য এটা না যে তিনি গায়েব সম্পর্কে সকলকে অবহিত করবেন, তবে রসূলগণের মধ্যে থেকে যাকে খুশি গায়েব সম্পর্কে অবহিত করেন। আল্লাহ তাআলা কোরআনের পাকে বলেন, আর রহমান আল্লামাল কোরআন, দয়াময় রহমান আপনাকে শিখিয়েছেন কোরআন, আর কোরআনের মাঝে পৃথিবীর আদি থেকে অন্ত সকল জ্ঞানের সমারোহ রয়েছে, সকল জ্ঞানের সমষ্টি রয়েছে। অতএব কোরআনুল করিমের অসংখ্য বিষয় আছে যেটা আমরা সাধারণরা জানি না, হরফুল মুকাত্তাওয়াত, কিন্তু অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সকল জ্ঞান জানেন। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা ইলমে গায়েব দান করেছেন। তো আমি প্রকাশ্য কিংবা অপ্রকাশ্য যাই করি না কেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন, এবং আল্লাহ তাআলা প্রদত্ত ক্ষমতা বলে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও জানেন। পরবর্তী আয়াতে তাদের অন্তরসমূহের কথা তো আল্লাহ তাআলা জানেন, সুতরাং আপনি তাদের উদ্দেশ্যে উপেক্ষা করুন, এত বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং আমি কোনো রসুল প্রেরণ করিনি এই জন্যই যে আল্লাহর নির্দেশ তারা আনুগত্য করা হবে, অর্থাৎ আমি রসুলদেরকে পাঠিয়েছি এই জন্য যে তারা আল্লাহ তাআলার নির্দেশে তার আনুগত্য করবে, আল্লাহ রসুলদের আনুগত্য করবে। যখন রসুল প্রেরণ এই জন্যই যে তাদের আনুগত্য করানো হবে, তাদের আনুগত্য করা ফরজ হবে, তখন যে ব্যক্তি তাদের নির্দেশের উপর সন্তুষ্ট হবে না সে রিসালাতকেই অমান্যকারী হবে, সে কাফির, এবং তাকে কতল করা ওয়াজিবুল কতল অপরিহার্য হয়ে যায়। প্রিয় ইসলামী ভাইয়েরা, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা এটা আমাদের উপর ফরজ। ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহ তাআলাকে ভালোবাসার একটাই মাত্র রাস্তা, আর তা হচ্ছে রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। পরবর্তী আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করছেন, এবং যদি কখনো তারা নিজের আত্মার প্রতি জুলুম করে, আল্লাহ আল্লাহ কত সুন্দর কথা আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, যদি কখনো তারা নিজের আত্মার প্রতি জুলুম করে, অবাধ্য অমান্য করে, গুনাহ করে ফেলে, তখন হে মাহবুব তারা আপনার দরবারে হাজির হয়, অতঃপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে, আর রসুল তাদের পক্ষে সুপারিশ করে, তবে অবশ্যই আল্লাহকে অত্যন্ত তওবা কবুলকারী ও দয়ালু পাবে। সুবহানাল্লাহ, এ থেকে বোঝা গেল যে আল্লাহর দরবারে রসুলে আকরাম নূরে মুজাসসাম সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের ওয়াসিলা, তার সুপারিশ সাফল্য অর্জনের জন্য সর্ব উৎকৃষ্ট মাধ্যম। হ্যাঁ, কোরআন বলে দিচ্ছে, যখন তোমরা নিজেদের প্রতি জুলুম করবে, আমার নবীর দরবারে যদি আস, আমার নবী যদি তোমাদের পক্ষ হয় সুপারিশ করে দেয়, আল্লাহ আকবার, তাহলে কি, তবে অবশ্যই আল্লাহকে ক্ষমাশীল পাবে। আল্লাহ আকবার। প্রিয় ইসলামী ভাইরা, সৈয়দে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উফাত মুবারকের পর আরবের এক গ্রাম্য লোক নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আকদাসে হাজির হলেন, যা এই হাদিসটি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে। রওজা মুবারকে হাজির হলেন ওই গ্রাম্য আরবের গ্রাম্য লোকটি। হাজির হয়ে রওজা মুবারকের মাটি, এখন তো দেয়াল দেয়া হয়েছে, পাকা হয়ে গেছে, তখন তো মাটি ছিল, কাঁচা মাটি, তিন দিন দেয়ালের মধ্যে আসছে, তিন দিন পর নবী ইসলামের দাফন মুবারক করার তিন দিন পর ওই গ্রামের ওই ব্যক্তি, ওই সাহাবি আসলেন, এসে রওজা মুবারকের মাটি নিজের মাথার মধ্যে মালিশ করল এবং আরজ করতে লাগলো, হে আল্লাহর রসুল, যা আপনি এরশাদ করেছেন আমরা তা শুনেছি, আর যা আপনার প্রতি অবতীর্ণ হয়েছে তার মধ্যে এই আয়াতও আছে, ওয়ালাও আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুম লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। আল্লাহ, যদি কখনো তারা নিজের আত্মার প্রতি জুলুম করে, তখন এ মাহবুব আপনার দরবারে হাজির হয়, অতপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে, রসুল তাদের পক্ষে সুপারিশ করে, তবে অবশ্যই আল্লাহকে অত্যন্ত তওবা কবুলকারী পাবে। আমি নিশ্চয়ই আমার উপর জুলুম করেছি, আপনার দরবারে আল্লাহর নিকট থেকে আমার গুনাহ ক্ষমা প্রার্থনার জন্য হাজির হয়েছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমার প্রতিপালকের নিকট থেকে আমার গুনার ক্ষমা করিয়ে দিন। মাদানী চ্যানেল দর্শক বিন্দু, শুনুন হৃদয় আন্দোলনকারী ঘটনা। ইসলামী ভাইরাও মাদানী চ্যানেল দর্শক বিন্দু, যদি কেউ চাওয়ার মতো চাইতে পারে, প্রার্থনা করার মতো করতে পারে, তাহলে আল্লাহ নবীর দরবার থেকে কেউ ফিরে আসে না, আল্লাহ তাআলার দরবার থেকে কেউ ফিরে আসে না, আমরা চাইতে পারি না। আমাদের চাওয়ার না ঢং আছে, না রং আছে, না পদ্ধতি আছে। সাহাবায়ে কেরাম চাইতে পেরেছেন, আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন। এই ঘটনা থেকে আমরা কয়েকটি মাসআলা জানলাম মাদানী চ্যানেল দর্শক বিন্দু। এক, আল্লাহ তাআলার দরবারে স্বীয় প্রয়োজন আরজ করার জন্য তার মকবুল বান্দাদের ওসিলা বানানো, অসিলা তালাশ করা, আল্লাহ আকবার, কৃতকার্য হওয়া, অসিলা বানানো, এটা হচ্ছে কৃতকার্য হওয়ার উপায়। আর এ মাস আলাও আমরা জানলাম এই ঘটনা থেকে যে কবরের নিকট প্রয়োজন মিটানোর উদ্দেশ্যে যাওয়া, যা উকা এই আয়াতের অন্তর্ভুক্ত, আল্লাহ আকবার, এবং সর্বোৎকৃষ্ট যুগেরই স্বীকৃত আমল। তৃতীয় মাস আলা, ওফাতের পর, ইন্তেকালের পর আল্লাহর মকবুল বান্দাগণকে ইয়াব সহকারে সম্বোধন করা বৈধ, যে ওই সাহাবি রসুল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আনোয়ারে হাজির হয়ে ইয়া রসুল আল্লাহ বলে আহ্বান করেছিল, আয়াতে কারিমা তেলাওয়াত করেছিল, কান্নাকাটি করেছিল, আল্লাহর নবী সব শুনেছিলেন। আরেকটি মাস আল্লাহ, আল্লাহর মাহবুব বান্দাগণ তারা তাদের কবর থেকে সাহায্য করেন, তাদের দোয়ার বাসনা পূরণ হয়, যে দোয়া করা হয়, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর মুবারকে আছেন, আর সেখান থেকে কোরআনে পাকে আল্লাহ তাআলা বলে দিয়েছে, এই কোরআন তো শুধু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি হায়াত মুবারকের কথা নয়, বরং সকল যুগের জন্য ওই সাহাবি তার প্র্যাকটিক্যাল করিয়ে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি ওফাত মুবারকের প্রতি তার সিফত নিয়ে এসেছেন এবং এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি আপনার দরবারে, কোরআন তো বলেছে, আপনি যে কোরআন আমাদেরকে শিখিয়ে গেছেন সে কোরআনই তো বলে দিয়েছে আপনার কাছে আসার জন্য, আপনার কাছে এসে ক্ষমা প্রার্থনা করার জন্য। আর আপনি যদি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে দেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ক্ষমাকারী আমাদের ক্ষমা করে দিবে, আপনি তো আমাদেরকে শুনিয়েছেন কোরআনের আয়াত, আমাদের জন্য আমার জন্য করুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করে দিলেন, সুসংবাদ শুনিয়ে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, আমরা এ থেকে জানলাম যেন আমরা রসুল আকরাম সাল্লামের রসে আনোয়ারে আদব, হ্যাঁ, এরকম আরও অনেকগুলো ঘটনা বর্ণিত রয়েছে হাদিসে পাকের মাঝে। আল্লাহ তাআলার নেক বান্দা যারা আছে না, আল্লাহ আল্লাহ তাদের অবস্থা, তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে হাজির হয়ে আল্লাহ নবীর কাছ থেকে নেন, চেয়ে নেন। হ্যাঁ, আরে আমার আকা আলা হযরত আজিমুল বরকাত আশা ইমাম আহমদ রাদা রহমতুল্লাহ আলাই কি চেয়ে নিয়েছেন, আমার আকা আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাই তো অগণিতবার অগণিতবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত করেছেন, স্বপ্নে দিদার পেয়েছেন না। এবং আমার আকা আলা হযরতের তো এই কারামত ছিল, তার ইমাম আহমদ রাজা রহমত যিনি কানজুল ইমান শরীফ লিখেছেন, চতুর্দশ শতাব্দীর যিনি মহান মুজাদ্দিদ আমির আহলে সুন্নাহ আল্লামা ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুল্লাহ আলিয়ার পীর মুর্শিদ যিনি ইমাম আহমদ রেজা রহমতুল্লাহ তাআলা আলাই, তিনি তার কারামত দ্বারা বরেলি থেকে মদিনাতে পৌঁছতেন, অগণিতবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জিয়ারত করেছেন। দ্বিতীয়বার যখন আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাই মদিনা পাকে হাজিরি হলেন, আল্লাহু আকবার, হাজির হওয়ার পর রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দরবারে দিদার লাভের আকাঙ্ক্ষায় রওজা মুবারক সামনে অনেকক্ষণ যাবৎ সালাত সালাম পেশ করছিলেন। পুরো দিন চলে গেল, রাত চলে গেল, কিন্তু সেই ভাগ্য নসিব হয়নি। তিনি আকাঙ্ক্ষা করছেন আল্লাহ রহমতুল্লাহ আলাই, ইয়া নবী আল্লাহ, আমি তো স্বপ্নে দেখেছি, আমি আমার স্বচক্ষে আপনাকে দেখতে চাই নিজের চোখ দ্বারা। কেমন আর্য, কত বড় বড় বিষয় এটা, কল্পনা করা যায়? কত বড় চাওয়া মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, যে ইয়া নবী আল্লাহ, আমি তো অগণিতবার আপনাকে স্বপ্নে দেখেছি, আপনাকে এবার স্বচক্ষে দেখতে চাই। আল্লাহ 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 আল্লাহ, কেমন আশিক ছিলেন আমার আকাল হযরত, না? তিনি দিন রাত দরুদ পড়ছেন, আল্লাহ সেই নসিব হচ্ছে না। তখন তিনি সেই প্রসিদ্ধ নাতিয়া গজল লিখলেন, যার মাতলা প্রথম কলিতে রহমতের আঁচলের বন্ধনের আশা লিখেছেন, ও সুয়ে লালা যার ফিরতে হে তেরে দিন এ বাহার ফিরতে হে, হে বসন্ত আনন্দিত হয়ে যাও যে তোমার উপর সুখের বসন্ত আগত। ওই দেখো মদিনার তাজেদার সাল্লাল্লাহু আলাইহি বাগানের দিকে তশরিফ নিয়ে আসছেন। পরবর্তী বাক্তায় শেষের কলিতে যেখানে আল্লাহ রহমতুল্লাহ তাআলাই কৃত্রিম নাম বারগাহের রিসালাতে নিজের অক্ষমতা অসহায়তা চিত্র এভাবে ফুটিয়ে তুলেন, কুই কিউ পুছে তেরি বাত রেজা তুঝসে শায়দা হাজার ফিরতে হে। আল্লাহ হযরত রহমান দ্বিতীয় পঙ্ক্তিতে বিনয় প্রকাশ, নিজের জন্য কুকুর শব্দটি, কুত্তে শব্দটি ব্যবহার করেছেন, কিন্তু আদব রক্ষার্থে এখানে শায়দা শব্দটি ব্যবহার করা হয়েছে। এই শেষের পঙ্ক্তিতে আশিকে মাহে রিসালাত শাহেন শাহেন নবুব্বত, আশিকে আশিকে রসুল আল্লাহ হযরত রহমতুল্লাহ অত্যন্ত বিনয় প্রকাশ করে নিজের নিজেকে বলেছেন, হে আহমদ রেজা তুমি কে এবং তোমার মূল্যই বাকি, তোমার মতো তো হাজারো সাগানে মদিনা মদিনার কুকুর অলিতে গুলিতে ঘুরছে। এই গজলটি আরস করে দিদারের অপেক্ষায় আদব সহকারে বসে থাকেন, এমন সৌভাগ্য চমকে উঠল নিজের কপালের চোখে জাগ্রত অবস্থায় আল্লাহ তাআলার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার ধারা আমার আল্লাহ হযরত রহমতুল্লাহ হলেন। কোন পর্যায়ের আশিক ছিলেন তিনি, কেমন ছিলেন তিনি? মাদানী শেল দর্শক বৃন্দ, আমাদেরকে উচিত সেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতকে হৃদয়ের মাঝে ধারণ করা। আল্লাহ হযরত রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে সেই ইশক সেই ভালোবাসাই শিখিয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ইশক ভালোবাসার তৌফিক দিক, আমরা যেন মদিনা পাকে হাজির হই আদব সহকারে, সেখানে আরজু পেশ করি, পাশাপাশি আমি মদিনায় না যেতে পারি, আমি কতটা দিন আল্লাহ নবীর দিদারের জন্য কেঁদেছি। যখন আমরা গুনাহ করবো, নবীর ওয়াসিলা নিয়ে আল্লাহ তাআলার দরবারে আরজু পেশ করব, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের ক্ষমা করবেন। পরবর্তী আয়াতে আল্লাহ তাবারক তাআলা 65 নম্বর আয়াতে বলেন, সুতরাং হে মাহবুব, আপনার প্রতিপালকের শপথ, তারা মুসলমান হবে না যতক্ষণ পরস্পরের ঝগড়ার ক্ষেত্রে আপনাকে বিচারক মানবে না, অতঃপর যা কিছু আপনি নির্দেশ করবেন তাদের অন্তঃসমূহে সে সম্পর্কে কোনো দ্বিধা পাবে না এবং সর্ব অন্তঃকরণে তা মেনে নেবে। অর্থ এই যে যতক্ষণ পর্যন্ত আপনার ফয়সালা এবং নির্দেশকে অন্তরে নিষ্ঠার সহকারে মেনে নেবে না, ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবে না। এ থেকে বোঝা গেল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শান কত রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, এই আয়াতের শানের নজরুলের মধ্যে এটাও আসছে যে পাহাড় থেকে পানি প্রবাহিত একটি নালা বাগানে পানি পৌঁছত, তা নিয়ে একজন আনসারির এবং হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহুর সাথে ঝগড়া হয়। মামলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে জুবাইর, তুমি তোমার বাগানের পানি দিয়ে তোমার প্রতিবেশীর বাগানের দিকে পানি ছেড়ে দিও। এটা আনসারের নিকট পছন্দ হলো না এবং তার মুখ থেকে এই বাক্য বের হলো, জুবায়ের আপনার ফুফাতো ভাই হয়, অথচ উক্ত ফয়সালা রসুল হজরতে জুবায়েরকে এর প্রতি একেবারেই এহসান করা হয়, বিশেষ কোনো অনুগ্রহ করা হয়নি, বরং তার সঠিক বিচার করা হয়েছে, বরং তাকে তার প্রতি অর্থাৎ যে নিয়ে গিয়েছিল তার প্রতি করা হয়েছিল, তখন হিদায়ত করা হয়েছে। কিন্তু আনসারি সেটার মর্যাদা দেয়নি। তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুবায়েরকে হুকুম দিলেন, আপনার বাগানে পানি দিয়ে পানি গতি রোধ করুন, বিচারে পার্শ্ববর্তী লোকই পানির উপযোগী। এর প্রেক্ষিতে এই আয়াত নাযিল হয়। প্রিয় ইসলাম ভাইরা, মাদ্রাসাতুল শুভেন্দু আল্লাহর রসুল সরকারে দু আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যেই সমাধান আসে সেটাই হচ্ছে সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ সমাধান। কেননা কোরআন বলে দিয়েছে, আমার মাহবুব ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ না পর্যন্ত আমার কাছ থেকে নির্দেশ না হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে কোনো কথা বের হয় না আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশ প্রাপ্ত ব্যতীত। আল্লাহ তাআলার নির্দেশেই আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটি কথা বলেছেন। অতএব অনেকে এই কথা বলে থাকে যে আমরা কোরআন মানি হাদিসকে মানি না, মাযাল্লা নাউযু, এটাও তাদের জন্য খণ্ডন যে কোরআন মানেন না হাদিস, কোরআন মানেন হাদিসকে মানেন, এটা কীভাবে সম্ভব? কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দেগির কোনো কথা নেই, ততক্ষণ পর্যন্ত আল্লাহ নবী সাল্লাম কোনো কথা বলেন না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ না আসে। আল্লাহর নবীর হুকুম মানেই হচ্ছে আল্লাহর হুকুম, আতিউল্লাহ ও আতিউর রসুল, তোমরা আল্লাহ এবং তার রসুলের ইত্তেবা করো। আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পরিপূর্ণ ইত্তেবা করতে হবে। আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামী আজ আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার দিকে আহ্বান করছে, নবী ইসলামের অনুসরণের দিকে আহ্বান করছে, কোরআনের দিকে আহ্বান করছে, কোরআনের নির্দেশকে পালনের দিকে আহ্বান করছে। আসুন মাদানী খেয়াল দর্শকবৃন্দ, আমরা সকলেই এই কোরআনকে আঁকড়ে ধরি, রসুল আকরাম সাল্লামের সেই বাণীটি আমরা বারবার আমাদের জ্ঞানে নিয়ে আসি। রসুল আকরাম সাল্লামের সাথে ফরমান, যতদিন পর্যন্ত তোমরা কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরবে, অন্য হাদিস ইরশাদ করেছেন কোরআন এবং আহলে বায়াতকে আঁকড়ে ধরে থাকবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। আজকে আমরা নিজেদেরকে মুসলমান দাবি করা সত্ত্বেও কোরআনকে ছেড়ে দিয়েছি, কোরআনের নির্দেশকে আমরা অমান্য করছি, নিজে কোরআনকে চুমু দেই কিন্তু কোরআনের ভিতরের হুকুমের বাহিরে চলে যাচ্ছি। কোরআনে রয়েছে সুদকে হারাম করেছেন, কোরআনকে চুমু দিচ্ছি, টাকা দিয়ে খতম করাচ্ছি, অথচ ওই সুদকে আমি সানন্দে গ্রহণ করছি, অথচ কোরআন আমাকে হারাম হিসেবে ঘোষণা দিয়েছে। কোরআনুল করিমকে আমি চুমু দিচ্ছি, অথচ কোরআনের যে নির্দেশ আমার ভাই বোনের অধিকার দেয়ার, প্রতিবেশীর হককে আদায় করার, আমি হককে নস্যাৎ করছি। আমি কোরআনকে চুমু দিচ্ছি, অথচ আল্লাহ তাবারক তাআলা নির্দেশ দিয়েছেন তোমার দৃষ্টিকে নত রাখো, আমি চোখকে বড় বড় করে দেহায়াপনার দিকে অগ্রসর হচ্ছি। আমি কোরআনকে চুমু দিচ্ছি, অথচ কোরআনে মদকে হারাম করেছে, ওই মদকে স্পর্শ করছি, তামাশার শুরু করে দিয়েছি কোরআনের সাথে। বলছি কোরআন মানি, কোরআনকে মুহাব্বত করি, অথচ কোরআনের হুকুমকে অ্যাভয়েড করে চলছি। আসুন চলে আসুন, চলে আসুন। হ্যাঁ, আর কতদিন? আমি কি পৃথিবী থেকে চলে যাব না? কতদিন থাকবো এই জায়গাতে? কত বছর আপনি থাকবেন? কত শত বছর আপনি হায়াত পাবেন? আপনি পৃথিবী চলবেন না, চলে যাবেন না? আসুন আত্মসমর্পণ করুন, কোরআন যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছে সেভাবে চলে আসুন। দাওয়াত ইসলামী আপনাকে হাত ছাড়ি দিয়ে রাখছে, মাদানী চ্যানেল আপনাকে হাত ছাড়ি দিয়ে রাখছে। হে যুবক ভাই, হে বৃদ্ধ বাবা, হে কিশোর, হে ইসলামী ভাই, ইসলামী বোন, আসুন আসুন কোরআনের ছায়াতলে আসুন। কোরআনকে আপনার জীবনে আঁকড়ে ধরুন, নিজের জীবনকে আলোকিত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনকে শিখার, কোরআনকে বুঝার, কোরআনের আলোয় আলোকিত হওয়ার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিকিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।
কুরআন খুদা তাআলার কালাম।